بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শরহ সুন্নাহ এবং এর শেখ ফৌজান সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ কর্তৃক এর যে ব্যাখ্যা গ্রন্থ, সেই শরহ সুন্নাহ লিল বারবাহারি রাহিমাহুল্লাহ থেকে আমরা আজকে আলোচনার চেষ্টা করব। আমরা ধারাবাহিক আলোচনাতে সর্বশেষ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বর্ণিত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তিনি বলছিলেন যে সিরাতে মুস্তাকিম থেকে বের হওয়া এটা দুভাবে হয়ে থাকে। একজন লোক প্রথমত হয়তো কেউ তার উদ্দেশ্য ভালো, সে কল্যাণের আশা নিয়েই হয়তো পথ চলছে, কিন্তু সঠিক পথ থেকে সে বিচ্যুত হয়ে ভুল পথ অবলম্বন করে ফেলছে। তো যদিও উদ্দেশ্য ভালো, তার নিয়ত খারাপ না, কিন্তু যেহেতু সে ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও যদি যেহেতু সে ভুল পথ অবলম্বন করছে, এ কারণে সে সত্য এবং সঠিক পথ সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে পড়েছে। তো বের হওয়াটা দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে অনিচ্ছাপূর্বক, উদ্দেশ্য ভালো, অনিচ্ছাবশত কিংবা অজ্ঞতাবশত সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে এরকম লোকের তার থেকে যে ত্রুটি বা বিচ্যুতি যেগুলো হয়েছে, যে জায়গাতে সে সঠিক পথ থেকে সিরাত মুস্তাকিম থেকে বিচ্যুত হয়েছে, সেক্ষেত্রে তার অনুসরণ করা যাবে না। কারণ যদি যারা তার অনুসরণ করবে তাহলে তারাও তার মতো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, এবং কোনোভাবেই জেনে শুনে কোনো মানুষের, তিনি যত বড় আলিম হন কিংবা ইমাম হন না কেন, তার ভুল বিষয়গুলোতে তাকে অনুসরণ করা যাবে না। ভুলকে ভুল হিসাবেই মানতে হবে, এবং সেক্ষেত্রে তার কোনো ধরনের অনুসরণ ইত্তিবা চলবে না। এই ক্ষেত্রে এই কথাটা সম্পূর্ণ অমূলক এবং একটা ভ্রান্ত কথা যে ইমাম বা আলেম যদি ভুল করেন তাহলে তারপরেও উনি কী পান, সওয়াব পান। অনেক সময় কিছু জাহেল লোকেরা এই কথাটির একটা ভুল ব্যাখ্যা তারা দিয়ে থাকে বা একটা ভুল ব্যাখ্যা তারা বুঝে থাকে, যে অনেকেই বলে আলেম কিংবা মুস্তাহিদ উনি যদি কোনো বিষয়ে ভুলও করেন তাহলেও থেকে তিনি কি এর জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন। সুতরাং আলেমের ভুল হলেও তার অনুসরণ ত্যাগ করা যাবে না, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ বাতিল একটা কথা। হ্যাঁ, অবশ্যই একজন মুস্তাহিদ তিনি যদি তার ইজতিহাদে সত্যকে পাওয়ার জন্য, সঠিক বিষয়টাকে পাওয়ার জন্য কোরআন এবং সুন্নার আলোকে যদি তিনি ইজতিহাদ করে থাকেন, এবং যদি তিনি তার ইজতিহাদে ভুলও করেন তাহলে তিনি অবশ্যই একটা উজরত পাবেন, প্রতিদান পাবেন। যদি তিনি তার ইস্তিহাদে সঠিক হয়ে থাকেন তাহলে তিনি ডাবল রিওয়ার্ড পাবেন, প্রতিদান পাবেন। অবশ্যই এই কথাটা সত্য, কিন্তু এর অর্থ এইটুকু না যে অন্য সাধারণ মানুষ যারা আছে তারা ওই ইমামের বা ওই মুজতাহিদের ওই ভুল ইস্তিহাদকে অনুসরণ করবে এবং তাতে করে তারাও রিওয়ার্ড পাবে, এটা কোনোভাবেই না। কারণ যখন বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এই মুজতাহিদের কিংবা এই ইমামের কিংবা এই আলেমের এই কথাটা ভুল, সে ভুল কিংবা শুদ্ধের জন্য তিনি ব্যক্তিগতভাবে যদি ইখলাসের সাথে উনি ইস্তিহাদ করে থাকেন, সত্যকে অন্বেষণ করে থাকেন, সেজন্য তিনি রিওয়ার্ড পাবেন। কিন্তু যারা জেনে শুনেও ওই ভুলের অনুসরণ করবে, ওই আলেমের ওই ভুলটাকে মেনে নেবে, তারা কিন্তু সত্য থেকে বিচ্যুত হয়ে পড়বে। কারণ হাকের মাপকাঠি হচ্ছে কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে মাপকাঠি। এছাড়া অন্য যা কিছু আছে সে সব কিছুর মধ্যেই ভুলের অবকাশ আছে এবং কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কোনো কিছু কোনো মুজতাহিদের ইজতিহাদকে কিংবা কোনো মুফতির ফতোয়াকে কিংবা কোনো আলেমের অভিমতকে সন্দেহাতীতভাবে মেনে নেয়া, এটা হতে পারে না। যদি সেই আলেমের কিংবা সেই ইমামের কিংবা সেই মুফতির কথা যদি কোরআন এবং সুন্না সুন্নার বিশুদ্ধ দলিল দ্বারা সমর্থিত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে সন্দেহাতীতভাবে মেনে নিতে হবে। এছাড়া ব্যক্তিগতভাবে কোনো মুজতাহিদের ইজতিহাদ কিংবা কোনো মুফতির তার অভিমত, তার ব্যক্তিগত অভিমত, তার কিয়াস কিংবা তার ইজতিহাদ কিংবা কোনো আলেমের ব্যক্তিগত রায়, এগুলোকে সন্দেহাতীতভাবে বিশ্বাস করা কিংবা মেনে নেয়া যাবে না। যদি দেখা যায় যে এর বিরুদ্ধে ওই আলেমের কিংবা ওই মুজতাহিদের কিংবা ওই মুফতির ওই অভিমতের বিরুদ্ধে কোনো অভিমত নেই, তাহলে বিরুদ্ধ অভিমত আসার আগ পর্যন্ত সেটাকে মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যখনই ওই অভিমতের বিরুদ্ধে জোরালো প্রমাণসহ কোনো কিছু পাওয়া যাবে, যদি কোনো বিষয় প্রমাণসহ চলে আসে, তাহলে অবশ্যই সাথে সাথে ওই আলেম কিংবা ওই মুফতি কিংবা ওই মুজতাহিদের অনুসরণ, ওই ক্ষেত্রে তার অনুসরণ বর্জন করতে হবে। কিন্তু যদি এই দোহাই দিয়ে যে মুজতাহিদ উনি ইজতিহাদে ভুল করলেও উনি উজরা পাবেন, প্রতিদান পাবেন, সুতরাং তার অনুসরণ করতে কোনো অসুবিধা নেই, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত এবং একটা বাতিল দাবি। এক্ষেত্রেও যদি কেউ এই যে জোরালো প্রমাণ আসার পরে এবং তার ওই মুজতাহিদের বা মুফতি সাহেবের কিংবা আলেম সাহেবের ওই অভিমতটা ভুল প্রমাণিত হওয়ার পরেও যদি তার ওই ভুলকে কেউ অনুসরণ করে, তাহলে অবশ্যই সে সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে পড়ল, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল, যদিও শুধুমাত্র ওই মাসআলা বা ওই বিষয়টাতেই হয়। আমরা সেটা বলবো না যে হয়তো একটা মাসআলাতে একটা মুজতাহিদের বা কোনো মুফতির বা কোনো আলেমের একটা ভুল ফতোয়া অনুসরণ করার কারণে একজন লোক একদম টোটালি ইসলাম থেকে বেরিয়ে পড়ল, আমরা সেটা বলবো না। কিন্তু কোনো মাসআলাতে যদি কোনো মুফতির ওই ফতোয়া কিংবা কোনো মুজতাহিদের ইজতিহাদ কিংবা কোনো আলেমের অভিমতটাকে ভুল জেনেও যদি কেউ অনুসরণ করে, তাহলে নিঃসন্দেহে এইটুকু বলা যাবে যে এই লোকটা ওই বিষয়ে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন যদি কেউ আকীদা সংক্রান্ত, ইসলামের মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়ে কিংবা এমন কোনো বিষয়ে, এমন কোনো বিষয়ে কোনো আলেমের কিংবা কোনো লোকের দেয়া ভুল অভিমতকে অনুসরণ করে যে বিষয়টা মানুষের মৌলিক আকীদা সংক্রান্ত, কিংবা বিষয়টা এমন যে এইটা মানুষের ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী, যে বিষয়টা হয়তো মেনে নিলে একজন লোককে এটা এটা কুফুর পর্যন্ত পৌঁছায় দেবে অথবা তাকে ইসলাম থেকে বের করে দেবে, বিষয়টা যদি এরকম হয় তাহলে অবশ্যই সে, এবং এই ক্ষেত্রে এই ধরনের বিষয়ে যদি সে কোনো জেনে শুনে কোনো ভুল ফতোয়া কিংবা ভুল অভিমত অনুসরণ করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর অন্যান্য সাধারণ ক্ষেত্রে ছোট ছোট মাসাইল বা কোনো বিষয়ে যদি দেখা যায় যে সে কোনো ভুল ফতোয়ার অনুসরণ করছে বা ভুল অভিমত অনুসরণ করছে, তাহলে নিঃসন্দেহে এটা বলা যাবে যে এই লোকটা কমপক্ষে ওই মাসআলাতে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। এখানে সত্য থেকে বিচ্যুত হওয়ার কারণটা হলো, মূল কারণ হলো এটা যে সে কোরআন এবং সুন্নাহ থেকে, ওয়াহী ভিত্তিক দলিল থেকেও একজন ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দিয়েছে। এটাই হচ্ছে তার মূল সমস্যা, তার সত্য বিচ্যুতির কারণ হচ্ছে এটি, এটা এটা মূল কারণ। একটা কারণ তো আছেই যে সে ভুল অভিমত বা ভুল ফতোয়াটাকে গ্রহণ করছে, এটা একটা। আর এর থেকে বড় সমস্যা যেটা, যে একজন লোকের, একজন মানুষের কথাকে, অনুসরণকে সে কোরআন এবং সুন্নার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে প্রাধান্য দিয়ে দিছে। তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকেও ওই লোকের কথার মূল্য বেশি সে নির্ধারণ করছে। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুল এবং এইটার কারণেই সে সত্য থেকে বিচ্যুত। এই কারণে আমাদের সমাজে যারা মুখাল্লিদিন, যারা তাকলিদ করে থাকেন, তাদের প্রতি আমাদের মূল অভিযোগ যেটা, সেই অভিযোগটা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই একজন ইমামের অনুসরণ থেকে, একজন ইমামের কথা থেকে যত সুস্পষ্ট এবং বিশুদ্ধ দলিলই তাদের সামনে উপস্থাপন করা হোক না কেন, তারা কোনোভাবেই তাদের ইমামের কথাকে তারা বাদ দিতে এবং দলিলকে অনুসরণ করতে তারা রাজি হন না। তাদের লিসানে হাল এবং লিসানে মাখাল দুইটাই হলো এই যে আমরা একজন ইমামকে সর্বাবস্থায়, তিনি ভুল করুন কিংবা শুদ্ধ করুন, সর্বাবস্থায় আমরা তাকে অবশ্যই অনুসরণ করব এবং তার অনুসরণ থেকে আমরা দূরে যাব না, সরে যাব না। তো এই কথার দ্বারা তারা প্রত্যক্ষভাবে এই ডিক্লারেশনে দিয়ে থাকেন, তাদের এই কথার একদম সরাসরি অর্থ যেটা যে আমরা কোরআন এবং সুন্নাহ ওইগুলার ধারদারি না, আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের ইমাম কি বলছেন সেটা। সুবহানাল্লাহ, এইটাই হচ্ছে তাদের আকীদার সমস্যা। নতুবা এই যে অনেক সময় আহলুল হাদিস দাবিদার কিংবা অনেক সালাফি দাবিদাররা, তারা হয়তো এই যে ছোটোখাটো বিষয়, যারা মুকাল্লিদিনদের সাথে যে ছোট ছোট বিষয় যে কে নাভির নিচে হাত বাঁধলো, আর কে আমিন হয়তো আসতে বলল, এইটা হয়তো তেমন কোনো বিষয় ছিল না, হয়তো এটা তেমন কোনো বিষয় ছিল না। যদিও এই যে বর্তমান সময়ের কিছু আহলুল হাদিস দাবিদাররা তারা মনে করে যে এই আহলুল হাদিস হতে হলে কিংবা সালাফি হতে হলে এইগুলোই দরকার, যে তুমি হাত বুকের উপরে বাঁধবা কিংবা আমিন তুমি জুড়ে জুড়ে বলবা। এটি এই বিষয়গুলো, এই যে ফুরুই বিষয়গুলোকেই তারা মনে করে যে এটি হচ্ছে মূল বিষয়। আসলে প্রকৃত অর্থে সেটা আদৌ না, কারণ একজন লোক সে যদি নাবির, এই কথাটা আপনারা খুব ভালোভাবে সবাই খেয়াল রাখবেন, একজন লোক যদি সে নাবির নিচে হাত বাঁধে, আর যদি তার আকিদা হয়, যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি নাবির নিচে হাত বাঁধছ কেন, এর প্রতিউত্তরে সে যদি বলে এবং এটাই যদি তার বিশ্বাস থাকে যে আমি নাবির নিচে হাত বাঁধছি এই কারণে যে এখানে নাবির নিচে হাত বাঁধা সম্পর্কে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাইছি এবং সেই হাদিসের উপরে আমল করতে যেই আমি এখানে নাবির নিচে হাত বাঁধছি, তাহলে আমি বলবো যে এই লোক সালাফি, এই লোক আহলুল হাদিস। কেউ যদি আমিন আসতে বলে এবং এর কারণ জিজ্ঞাসা করলে তার যদি আকীদা এবং তার কথা যদি হয় এইটুকু যে আমি আমিন আসতে বলতেছি এই কারণে যে এই সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেয়েছি এবং হাদিসের উপরে আমল করতে যেই আমি আমিন আসতে বলছি, তাহলে ওই লোকটা সালাফি, ওই লোকটা আহলুল হাদিস। কিন্তু যদি তার আনসার হয় এইটুকু যে নাবির নিচে হাত পাচ্ছি এটা হচ্ছে আমাদের মাজহাব, আমি নাস্তে বলছি এটা হচ্ছে আমাদের ইমামের মাজহাব, তাহলে এই সমস্যা। এই জায়গাতে এই লোকটা কি হয়ে গেছে, খারাজা আনিত তারিক, সঠিক পথ থেকে সে বেরিয়ে গেছে, কারণ তাকে তার ইমামের অনুসরণ করার জন্য সে আদিষ্ট না, সে আদিষ্ট কোরআন এবং সুন্নার অনুসরণের জন্য। এই জায়গাতে কোরআন এবং সুন্নার অনুসরণকে সে বাদ দিয়ে কোনো ব্যক্তি বিশেষের অনুসরণকে সে প্রাধান্য দিয়ে দিছে, ব্যক্তি বিশেষের অনুসরণকে সে অবলম্বন করছে, এটাই হচ্ছে তার সঠিক রাস্তা থেকে সঠিক পথ থেকে বেরিয়ে যাওয়ার কারণ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্য এক ব্যক্তির কথাকে প্রাধান্য দিয়ে দিছে। তো যে লোকের কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে অন্য কোনো লোকের কথা বেশি প্রাধান্য পেয়ে যায়, তাকে তো অবশ্যই বলতে হবে যে এই লোকটা কি খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম। এই বিষয়ে কারো কোনো ডাউট করার, সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। তো মুকাল্লিদিনরা তারা যদি তাদের যে তাদের মুখের ভাষা আর তাদের কাজের ভাষা, যেটা সেই কাজের ভাষা এবং মুখের ভাষা দুইটাই তারা এটা সুস্পষ্টভাবে তারা এটা প্রমাণ করেন যে তারা বেশিরভাগ মুকাল্লিদিনরা যে তারা কোনো অবস্থাতেই, আপনি যত সাহিহ হাদিসই তাদের সামনে পেশ করুন না কেন, আপনি কোরআনে কারীমের যে আয়াতই তাদের সামনে পেশ করুন না কেন, এতে তাদের কিছু যায় আসে না। এই সব কিছুর মোকাবেলায় তাদের কথা হচ্ছে একটাই যে এটা হচ্ছে আমাদের ইমামের কথা, এটা হচ্ছে আমাদের মাযহাব, বাস, এছাড়া আমরা কিছু বুঝি না। এই আকীদা পোষণকারীরাই হচ্ছে খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম, খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম। এবং সেই খুরুজটা দু রকমের হতে পারে, যদি সে তার এই এমন কোনো বিষয়ে ইমামের এরকম অনুসরণ করে থাকে, যেমন আকীদা বিষয়ে, তাহলে সেটা হবে তার খুরুজ আন দীনুল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যেমন কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হল মাত্র সাতটা, কিংবা মাত্র আটটা, এছাড়া আল্লাহর আর কোনো সিফাত নেই, আর এই ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি একজন লোককে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো সিফাত কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে এই সবগুলোর উপরেই আমাদের ঈমান পোষণ করা ওয়াজিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টির ঊর্ধ্বে নাম রয়েছে, কিন্তু ওই লোকটা তার ওই মতবাদের ইমামের অনুসরণ করতে যেয়ে বা ওই মতবাদের অনুসরণ করতে যেয়ে বলল যে না, আমি আপনাদের ওই কথাতে না, আমি আমার মাজহাবুল আশাইরার উপরেই আমি আছি, আশাইরি মাজহাবের উপরেই আছি, আমি ষাটটার বেশি আল্লাহর সিফাত মানতে রাজি না, কিংবা আমি মাতুরিদি মাজহাবের উপরে আছি, আমি আটটার বেশি সিফাত মানতে রাজি না, সে আপনারা কোরআন এবং সুন্নাতে আসুক অনেকগুলোই, তাতে আমার কি যায় আসে যায়। এই লোক সম্পর্কে বলা যাবে যে খারাজা আন দীনিল ইসলাম, কারণ সে কি করতেছে, এই কথার দ্বারা সে কোরআন এবং সুন্নাকে অস্বীকার করতেছে, এবং কোরআন এবং সুন্নাকে অস্বীকারকারী যে খারিজ আন দীনিল ইসলাম, এ বিষয়ে উম্মতে মুসলিমার ইজমা রয়ে গেছে। কিংবা কেউ তার মজহাবের এই যে তথাকথিত সুফি কোনো মজহাবের অনুসরণ করতে যে কেউ ওয়াহদাতুল বুজুদের কায়েল হয়ে গেল, হুলুলের কায়েল হয়ে গেল, যে যেটা ওই যে ইবনুল আরবি এবং এ ধরনের আরো যারা এই বিষয়ে বিভ্রান্ত হয়েছেন তাদের অনুসরণ করতে যে কেউ যদি এরকম আকীদা পোষণ করে যে আল্লাহ তার মখলুকের মধ্যে অনুপ্রবেশ করে ফেলেছেন, এখন সব কিছুই হচ্ছে আল্লাহ, কিংবা এই যে ওয়াহদাতুল বুজুদের যে আকিদা কেউ যদি পোষণ করে এবং এই আকিদা পোষণ করতে যেয়ে সে যদি তার কাছে কোরআন এবং সুন্নার দলিল আসার পরেও সে এগুলা থেকে ফিরে না আসে, সে ওই সমস্ত মতবাদের ইমামদেরই অনুসরণ করতে থাকে, তাহলে তাদের সম্পর্কে বলতে হবে যে তারা খারাজা আনিত তরিক, অর্থাৎ খারাজা আনিল ইসলাম, ইসলাম থেকে বেরিয়ে গেল। তো মূল কথা হচ্ছে যে এই যে খুরুজ আনিত তরিক, এই খুরুজ আনিত তরিকটা হতে পারে কখনো যে শুধুমাত্র ওই মাসআলার ক্ষেত্রে কেউ কি হচ্ছে খারাজা আনিত তরিক আনিস সিরাতিল মুস্তাকিম, মানে কি যে ওই বিষয়ে সে সঠিক পথ থেকে কিংবা সত্য থেকে বিচ্যুত। আবার কখনো সেটা হতে পারে একদম কুল্লিয়াতান, সম্পূর্ণরূপে সে দীনে ইসলাম থেকে খারিজ। এই যে উদাহরণগুলো আমরা দিলাম, তো এইটা এইটা হয়ে থাকে যে যখন একজন মানুষ তার উদ্দেশ্য সঠিক, তার উদ্দেশ্য কি, তার নিয়ত সঠিক, সে কি পেতে চায়, সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, তার অন্য কোনো উদ্দেশ্য নেই, তার উদ্দেশ্য সঠিক, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইছে, কিন্তু সেই সন্তুষ্টি অর্জন করার জন্য যে পথে চলা দরকার সেখানে সে ভুল করে ফেলছে, সে ভুল পথ অবলম্বন করে ফেলছে। সুতরাং যে কখনো যদি আমাদের প্রথমত প্রত্যেক মুসলমানের এই বিশ্বাস রাখা দরকার যে একমাত্র মানব জাতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং এই যে প্রত্যেক যুগে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম ব্যতীত অন্য যত মানুষ আছেন কেউই কিন্তু তিনি যত বড় আল্লামা হন, যত বড় শাইখুল ইসলাম হন, যত বড় ইমাম হন, কেউই কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যতক্ষণ সত্য এবং সঠিক পথে আছেন ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করা যাবে, কিন্তু যদি তার থেকে কোনো বিচ্ছুতি কোনো ভুল ত্রুটি ঘটে তাহলে তার অনুসরণ করা যাবে না। কেউ যদি তার ভুল ত্রুটিগুলো জেনে শুনেও যদি তার অনুসরণ করতে থাকে তাহলে সে অবশ্যই সে নিজেও কি ওই অনুসরণকারীও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এবং যিনি কেউ হয়তো ইমামের অনুসরণ ছাড়াই সে নিজে তার উদ্দেশ্য সত্য পাওয়া, এখানে আরেকটা বিষয়, এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা দরকার। একজন লোক তার উদ্দেশ্য সঠিক কিন্তু এই নিয়ত ভালো নিয়ত রেখে সে যে কাজটুকু করতেছে সেই কাজটুকু হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সুন্নার বিপরীত কিংবা কোনো ভুল কাজ করতেছে, তাহলে এই লোকটা সম্পর্কে বলা যাবে যে এই লোকটা এই বিষয়ে কদ জাল্লা আনিত তারিক, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এই লোকটা এই বিষয়ে জাল্লা আনিত তারিক। একজন লোক নেক নিয়তে ভালো উদ্দেশ্যে একটা বিদআত করলো, ভালো উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য সব হাসিলের জন্য এমন একটা কাজ করলো যে কাজটা কি বিদআত, তাহলে অবশ্যই এই লোকটা এই বিদআতের মাধ্যমে সঠিক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেল। এখন তার এই বিদআতটা যদি মুকাফিরা হয় তাহলে তো অবশ্যই সে তারিক মানে পুরা দিনে ইসলাম থেকে বেরিয়ে গেল, আর সেটা যদি বিদআ মুফাসসিকা হয় তাহলে সে তার ওই বিষয়ে সে কি সুন্নাহ থেকে বিচ্যুত হক থেকে বিচ্যুত হয়ে গেল। এই হলো এক প্রকারের এই দিন থেকে বেরিয়ে পড়া। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে যে একদম একটা লোক তার সামনে সত্য সুস্পষ্ট ভাবে প্রকাশ পাওয়ার পরও তার সামনে সত্যটা সুস্পষ্ট প্রমাণিত হওয়া সত্ত্বেও সে জেনে শুনে সত্যের বিরুদ্ধাচরণ করতেছে, সে তার পূর্ববর্তী মুত্তাকিন যারা দিনদার আল্লাহ বিরু লোক যারা তাদের বিপরীত পথে চলতেছে, তাহলে এই লোকটাও কি সত্য বিচ্ছুত। এবং সে শুধু সত্য বিচ্ছুত না বরং সে দাল্লুন মুদিল্লুন শয়তানুন মারিদ ফি হাদিহিল উম্মাহ, যে সে সত্যের বিরুদ্ধাচরণ করতেছে। সত্যকে মানা তো দূরের কথা, বরং সত্যটা তার সামনে যখন উপস্থাপন করা হয় তখন সে সত্যকে সত্যের বিরুদ্ধাচরণ করে। এবং আহলুল ইলমদের মুত্তাকিনদের বিরুদ্ধাচরণ করে। তো এরকম যদি কারো এই এরূপ বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরা কি দয়াল্লুন মুদিল্লুন শয়তানুন মারিদ, এরা নিজেরা পথভ্রষ্ট, অন্য কেউ পথভ্রষ্টকারী, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী শয়তান, এই উম্মতের মধ্যে সীমালঙ্ঘনকারী শয়তান। কারণ সত্য কারোর সামনে কেউ হয়তো জানে না। প্রথম প্রকার এবং এই প্রকার লোকদের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হচ্ছে যে প্রথম প্রকার লোকদের উদ্দেশ্য তাদের কি ভালো, আর দ্বিতীয় প্রকার লোকদের উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ। তারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন কিংবা সওয়াব হাসিল এ ধরনের কোনো নিয়ত তাদের নেই, তাদের কাজ হচ্ছে মানে সত্যের বিরুদ্ধাচরণ করা, মানুষকে সত্য থেকে বিচ্যুত করা, এটাই হচ্ছে তার কাজ। যে কারণে সে নিজে কি নিজে পথভ্রষ্ট এবং অন্যকেও পথভ্রষ্টকারী। কিন্তু প্রথম প্রকার লোকদের এরকম উদ্দেশ্য নয়, সে অন্যকে পথভ্রষ্ট করবে, সে নিজে পথভ্রষ্ট হবে, বরং তাদের উদ্দেশ্য হলো সে হেদায়ত লাভ করবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং তার থেকে এই ধরনের সত্যের বিরুদ্ধাচারণ কিংবা পূর্ববর্তী মুত্তাকিনদের বিরুদ্ধাচারণ এটা তার থেকে প্রকাশ পায় না, প্রথম প্রকার লোকদের থেকে। দ্বিতীয় প্রকার লোকদের কাজ হচ্ছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তার উদ্দেশ্যই অসৎ, তার উদ্দেশ্যটাই হচ্ছে অসৎ। সে মানুষকে পথভ্রষ্ট করতে চায় যে কারণে জেনে শুনে সে সত্যের বিরুদ্ধাচারণ করে এবং আহলুল হক যারা আছেন আহলুল হকদের বিরুদ্ধ পথে চলে। এ ধরনের লোক দালুন মুদিল্লুন শয়তানুন মারিদুন ফি হাদিহিল উম্মাহ। সে তাকে যখন বলা হয় যে তোমার পূর্ববর্তী আহলুল ইলমরা মুত্তাকিনরা দিনদার আল্লাবিরু লোকরা তাদের এই বিষয়ে তাদের আকিদা ছিল এই, এই বিষয়ে তাদের মানহাজ ছিল এই, সে ওই সমস্ত দিকে এই এই কথাগুলোর দিকে সে আদৌ কর্ণপাত করে না। এই ধরনের লোকরা হচ্ছে মুতাকাব্বির, মুতাকাব্বির। যেমন বর্তমান সময়ে, বর্তমান সময়ে না বরঞ্চ একদম আমি আপনাদেরকে বলবো যে এই এখন থেকে কিছুক্ষণ আগে আমাদের এই সেশনটা শুরু করার কিছুক্ষণ আগেও যে একটা খবর পেলাম যে একজন লোক, আমি এই মুহূর্তে ওনার নাম বলতে চাই না আপনাদেরকে, আর আপনারা দোয়া করেন যেন ওনার নাম বলার প্রয়োজন না পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর আগেই ওনাকে হিদায়াত দেন। যদি না হয় তাহলে অবশ্যই হয়তো ওনার সম্পর্কে আমাদের সবাইকেই এ বিষয়ে ওয়ার্ন করতে হবে। এই কিছুক্ষণ আগে যে খবরটা পেলাম যে এই লোকটা তার অনুসরণীয় যে সমস্ত আকাবির, তার অনুসরণীয় যে সমস্ত আকাবির এবং যারা তাদের কাছে তাদের সমাজে বেশ রেনাউন্ড উলামা, তাদের কাছে ওয়েল নুন, তাদের সম্পর্কেও বলতেছে যে এই বিষয়ে ওনাদের কাছে হয়তো বই পৌঁছায় নাই, ওনারা হয়তো এই বিষয়গুলো জানেননি, না জানার কারণে ওনারা হয়তো এভাবে বলছেন, জানলে হয়তো ওনারা এভাবে বলতেন না, আর ওনারা কি বললেন না বললেন ওইগুলো আমাদের দেহার কি আছে, আমরা জেনেছি আমরা বুঝেছি এইটা বাস শেষ, সুতরাং আমরা বলছি। তো এখানে সে তার নিজের মজহাবের যে সমস্ত আকাবির যারা তাদেরকেও সে অনুসরণ করছে না। তার কারণ কি, যে যদি এই মাসআলাতে সে তার আকাবিরদের অনুসরণ করে তাহলে সে এই সত্যের বিরুদ্ধাচারণ করতে পারবে না। তাহলে এর দ্বারা কি স্পষ্ট বিষয়টা, বিষয়টা এটাই স্পষ্ট যে সে তার উদ্দেশ্য ইন্টেনশন হচ্ছে যে সে সত্যের মুখালাফত করবে, আহলুল হকের মুখালাফত করবে, আহলুল হকদেরকে গালিগালাজ করবে। এখন যদি বলা হয় যে না তোমার ওই তোমার আকাবিররা তো ওনাকে গালিগালাজ করেননি, ওনার সম্পর্কে ভালো বলছেন, তখন তার আনসার হচ্ছে ওনারা কি বলছেন সেটা আমার দেখার দরকার কি, আমি দলিল পাইছি এই লোক পথভ্রষ্ট, আমি বলছি উনি গুমরা, আমি বলছি উনি ফাসেক। তো সে তার পূর্ববর্তী ইভেন তার সময়কার অন্যান্য যে সমস্ত লোকরা আছে যাদেরকে যারা তার কাছে তাদের কাছে আহলুল হক বলে পরিচিত, আকাবির বলে পরিচিত, সে এই বিষয়ে এই যে সত্যের বিরুদ্ধাচরণ করবে, হক্কানে উলামাদেরকে গালিগালাজ করবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য, যে কারণে এই জায়গাতে সে তার আকাবিরদেরকেও পরোয়া করতেছে না, বলতেছে ওনারা কি জানেন, ওনারা হয়তো ওনাদের কাছে বই পৌঁছায়নি, তো এতে কি হলো, ওনারা সব জেনে নেবেন এমন তো কোনো কথা না, ওনারা যে কিতাব পড়েননি আমি সেই কিতাব পাইছি, সেটা পড়ছি আমি ওইখানে পাইছি, আল্লাহুল মুস্তাআন। এই ধরনের লোক এরা কি দালুন মুদিল্লুন শৈতানুন মরিদ, এদের সম্পর্কে আমাদের করণীয় কি? ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, হাকীকুন আলা মান আরাফাহু আন ইউহাযযিরা আন-নাসা মিনহু ওয়া ইউবাইয়িনা লিন-নাসি কিসসাতাহু লিয়াল্লা ইয়াকআ ফী বিদআতিহি আহাদুন ফায়াহলিক। যে এই ধরনের লোক সম্পর্কে যারা জানবে, হাকীকুন আলা মান আরাফাহু আন ইউহাযযিরা আন-নাসা মিনহু, তার সম্পর্কে মানুষকে সতর্ক করা এটা কি উচিত। যারা এ ধরনের লোক সম্পর্কে জানবে তাদের উচিত হলো, তাদের করণীয় হলো, তাদের ওয়াজিব হলো, আন ইউহাযযিরা আন-নাসা মিনহু, এ ধরনের লোক সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং তার তার অবস্থা মানুষের সামনে খোলাসা করে দেয়া, যাতে করে সাধারণ মানুষ তার বিদআতের মধ্যে, তার গুমরাহের মধ্যে পতিত না হয়। এই কারণে আমি বললাম যে এই যে কিছুক্ষণ আগে যে ঘটনাটা আমি শুনলাম এই লোকের সম্পর্কে, প্রথমত আমরা আমাদের মানহাজ অনুযায়ী দেখা যাক যে আসলে কি সে তার উদ্দেশ্যটা কি। যদি ইসলাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা যারা ওনাকে চিনব তারা তার সম্পর্কে মানুষকে সতর্ক করবেন, যাতে করে সাধারণ মুসলমানরা তার গুমরাহের মধ্যে, তার বিদআতের মধ্যে পতিত না হন, তার বিভ্রান্তিমূলক কথাবার্তা যেন না শুনেন। আর যদি এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হিদায়ত দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ। আর আমরা চাই সালাফে সালেহিনের অনুসারী যারা, তারা কখনো চান না যে একজন মানুষকে বা একটা লোককে সে গুমরাহের পথে চলুক, সে গুমরাহের উপরে অব্যাহত থাকুক, এটা কেউ চায় না। কিংবা সালাফি মানহাজ এইটা না যে মানুষের ত্রুটি খুঁজে খুঁজে বেড়ানো, কিংবা এই যে রুদুদ, এই রুদুদটা যে শুধুমাত্র কাকে কোন সময় রাদ করা যায় সেই অপেক্ষায় একদম মানে ওৎপেতে বসে থাকা, এটা সালাফিয়ুনদের কাজ না। আর এটি সালাফিয়ুনদের একমাত্র ডিউটি না। অবশ্যই রুদুদ আমাদের মানহাজের মধ্যে আছে, অবশ্যই রুদুদ আমাদের মানহাজের মধ্যে আছে, কারণ সত্যকে জেনে শুনে গোপন করা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সুতরাং এই সমস্ত আয়াতের এবং দালাইলের ভিত্তিতে সত্যকে গোপন করা, জেনে শুনে সত্যকে গোপন করা, এটা কখনো যে মুমিনদের কাজ হতে পারে না। সত্যকে স্পষ্ট করা, মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা, মানুষকে জানানো, হ্যাঁ, এটাই হচ্ছে মুমিনদের কাজ। সালাফে সালেহিনের অনুসারী যারা, এটা হচ্ছে তাদের কাজ। অতএব কিন্তু যদি আমরা বলি যে আমাদের যে মেন্টালিটি যদি এমন হয় যে কখন কার মধ্যে কি সামান্য পরিমাণ একটু ত্রুটি আমি পেয়ে যাব আর সাথে সাথে সেটা ফলাও করে একটা রুদু একটা রাত আমি লিখে দেব, হ্যাঁ, এই এই মেন্টালিটি পোষণ করা, এটা কিন্তু মানহাজুস সালাফিয়া না। দুইটা কথার মধ্যে পার্থক্য কিন্তু আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। রাত করা, হককে হক বলা, বাতিলকে বাতিল বলা, এটা অবশ্যই মানহাজুস সালাফ আস-সালেহ, এটা অবশ্যই কোরআনে কারিমের নির্দেশ, যেন কোনোভাবেই সত্যকে গোপন না করা হয়, সত্যকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়, সত্যকে বয়ান করা হয়। এটাই হচ্ছে দীনে ইসলামের একটা অন্যতম কাজ। কিন্তু অনেকের মেন্টালিটি এমন হয়ে গেছে যে আমি কখন কার মধ্যে কোন ত্রুটিটা পাব আর সাথে সাথে সেটা ফলাও করে সবাইকে জানিয়ে দেব, এবং আমি মানে এটা নিয়ে আমি একটা প্রাউড ফিল করব যে দেখেন আমি কত বড় একটা ডিউটি সম্পন্ন করছি যে আমি রাত লাগছি অমুক সম্পর্কে। তো মানুষের দুষ্ত্রুটি পাওয়ার জন্য অত পেতে বসে থাকা আর সাথে সাথে এই যে রাত লেখা বা কিংবা তার তাকে তাকে প্রত্যাখ্যান করা, রিপোর্ট করা, এই যে বিষয়গুলো, এইটা কিন্তু এই মেন্টালিটি এটা কিন্তু মানহাজিস সালাফিয়া না, বরঞ্চ আমাদের সবসময় এই মেন্টালিটি থাকতে হবে যে আমার একজন মুসলমান ভাই আমি তার সম্পর্কে জন্নু বিল মুমিনিনা খাইরা, তার সম্পর্কে তুমি ভালো ধারণা পোষণ করো, তুমি তার মধ্যে উত্তম গুণাবলী কি আছে তুমি সেটা খুঁজো, তুমি তার আশারাত সে কোন জায়গায় তার পা পিছলালো আর কোন জায়গায় কি হলো সেটা তুমি জনগণকে অবহিত করবা, ওইটা তুমি ওইটার প্রতীক্ষায় থেকো না, তুমি তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করো, তার মধ্যে ভালো গুণ কি আছে সেগুলো তুমি খুঁজো, তুমি তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করো না। ইন্না বাদা জন্নি ইসমুন, ইন্না বাদা জন্নি ইসমুন, এই যে কিছু কিছু ধারণা এগুলা অত্যন্ত গুণা, এগুলা গুণা। অতএব এই মেন্টালিটি যেন আমাদের কারোর মধ্যে না থাকে যে ফুলান তালিবুল ইলম কিংবা ফুলান রাজুল কি করলো, ফুলান আলেম কি করছেন, আর সাথে সাথে যদি একটু হয়তো ওনার কথার মধ্যে দেখা গেল যে একটা লোক হয়তো তার স্লিপিং মিস্টেক, একটা স্লিপিং মিস্টেক হয়ে গেছে, কিংবা হয়তো ইনফরমেশন না পৌঁছার কারণে লোকটা হয়তো একটা ভুল করে ফেলছে, কিংবা ইনফরমেশনটা সঠিকভাবে না বোঝার কারণে লোকটা একটা কথা হয়তো এইভাবে বলে ফেলছে, তো আপনি সাথে সাথে একদম এটা ফলাও করে যে আমি তো রাদ আমাদের মানহাজে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়ালআনুহুমুল্লাঈনুন। সূরা বাকারার এই আয়াতকে দলিল হিসাবে নিয়ে আপনি যদি বলেন যে না আমি সাথে সাথে আমাকে রাদ করতে হবে এটি আমার ওয়াজিব, তাহলে এটা মিন মানহাজিস সালাফিয়া না, সালাফে সালেহিনদের মানহাজ কি। প্রথমত আপনি যদি ওই লোকটার ভুল কি কারণে হয়তো বেচারা স্লিপিং মিস্টেক হতে পারে আপনি তার থেকে জেনে নিন, কিংবা তাকে আপনি 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 ওনাকে ব্যক্তিগতভাবে বলুন যে ভাই আপনার থেকে এই 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 ভুলটা হয়েছে, তার আত্মপক্ষ সমর্থনমূলক কোনো জবাব থাকতে পারে, উনি হয়তো বলতে পারে যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আমি হয়তো এইভাবে বলতে চেয়েছিলাম, আমার কথাটা এইভাবে হয়ে গেছে, কিংবা হয়তো এই বিষয়টা আমি এভাবে বুঝিনি বা এই ইনফরমেশনটা আমি পাইনি যে কারণে এমন হয়েছে, কিন্তু দেখা গেল যে আপনি সেই সময় সেই সুযোগটুকু দেওয়ার আগেই একজন লোক সম্পর্কে আপনি তার সম্পর্কে জনগণকে একটা খারাপ ধারণা দিয়ে দিলেন, অথচ হয়তো ওই লোকটা অনেক ভালো কাজ করতেছে দিনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, এখন আপনি সেই পথ রুদ্ধ করে দিলেন। হ্যাঁ, আপনি ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা নিয়ে আসলেন, হ্যাঁ হাকীকুন আলা মান আরাফাহু আন ইউহাদ্দিরান নাস মিনহু, আপনি বলবেন যে না আমি তো এই লোকটাকে চিনি, এই লোকটাকে জানলাম যে লোকটা ভুল করছে, এখন তো আমার কাজ হচ্ছে আন ইউহাদ্দিরান নাস মিনহু, যে মানুষকে তার সম্পর্কে সতর্ক করা। লা আবাদান, অবশ্যই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এখানে যে কথাটা বলছেন এই যে যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম এবং এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাগুলো লিখছেন এখানে এরকম কিছু বলা হয়নি আপনাকে। রুদুদের একটা নীতি আছে, অবশ্যই সেই নীতি অনুসরণ করতে হবে। যেমন এই কিছুক্ষণ আগে বলা লোকটি সম্পর্কে আমরাও সেই নীতিও বলো, দেখি হয়তো লোকটা তার না বুঝার কারণে, তার কম ইলমের কারণে, জেহালতের কারণে এটুকু বলতেছে, তার সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুই তিনটা বিষয়ে আমাদের এখওয়ানদের সাথে এগ্রি করতেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে দেন ফলিল্লাহিলহামদ, আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যে প্রসেস মেনটেন করেই আমাদেরকে রুদুদের পথে যেতে হবে, হুট করে সেটা করা যাবে না, যে লোকটা এরকম বলছে, এই লোকটা শুনছে এরকম বলছে, বাস এখন তার সম্পর্কে আমি কি করে দিই। কিন্তু যদি সঠিকভাবে সত্যটা তার সামনে তুলে ধরার পরেও যদি দেখা যায় যে না লোকটা কোনোভাবেই সেটা করতেছে না, আয়নাদাল হক, হকের বিরুদ্ধাচরণ করছে, সেই হকের বিরুদ্ধাচরণ করছে, এই কথাটা কখন আপনি বলতে পারবেন? যখন লোকটার সামনে হক আপনি পেশ করবেন এবং সে এটাকে রিজেক্ট করবে, তখনই বলা যাবে যে লোকটা কি করছে, আয়নাদাল হক। কিন্তু যদি লোকটার সামনে আপনি সত্যটা পেশ নাই করেন, তাহলে আপনি এই প্রমাণ কিভাবে তার উপরে প্রতিষ্ঠিত করবেন যে লোকটা আয়নাদাল হক? হয়তো হতে পারে যে লোকটা মা আরাফাল হক, মা ওয়াজাদাল হক, সে সত্যটা পায়নি, সত্যটাকে সে জানার সুযোগ হয়নি তার। তখন তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে পরামর্শ, এই নসিহা, যে হাকিকুন আলা মান আরাফাহু আন ইউহাদ্দিরান নাসা মিনহু, এই কথাটা তো তখন প্রযোজ্য হবে না। তাহলে লোকটা আনাদাল হক, হালাহু আনাদাল হক আমলা, এই বিষয়টা বোঝার জন্যই আপনাকে কি করতে হবে, প্রথমত তার সামনে সত্যটাকে উপস্থাপন করতে হবে। এরপরে যদি সে এটাকে রিজেক্ট করে, তাহলে তার উপরে দলিল প্রতিষ্ঠিত হয়ে গেল, হুজ্জা কায়েম হয়ে গেল যে লোকটা আনাদাল হক। এবার আপনাদের কাজ, এবার আমাদের কাজ কি, আন ইউহাদ্দিরান নাস মিনহু, আন ইউহাদ্দিরান নাস মিনহু, এবং মানুষের সামনে তার অবস্থা তুলে ধরা, যাতে করে অন্যরা তার এই 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 কথায় বিভ্রান্ত না হয় এবং তার গুমরাহের মধ্যে না পড়ে। এই হচ্ছে আসলে নয় নম্বর পয়েন্ট সম্পর্কে যে আলোচনা, আর এছাড়া অন্যান্য যে আলোচনা ছিল আলহামদুলিল্লাহ আমরা পূর্ববর্তী সেশনগুলোতে ওই আলোচনাগুলো শেষ করছি, ওলিল্লাহিল হামদ। আর এর সাথে অ্যাডিশনাল যে কথাগুলো ছিল, এই আজকে এগুলা আমরা এই আপাতত এই পর্যন্তই, যদি এর মধ্যে আরও অনেক নুক্তা এবং আরও অনেক কিছুই এই কথাগুলোর মধ্যে আছে, ওলামায়ে কেরামের ব্যাখ্যায় আরও অনেক কিছুই লিখেছেন, তো আপাতত আমরা এতটুকুর উপরেই ইক্তেফা করতে পারি ইনশাআল্লাহ। আর আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে আমরা আগামী সেশনে আমরা নতুন পয়েন্ট থেকে শুরু করব। ওসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আহসানাল্লাহু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ খায়র উস্তাদ। আমার উস্তাদ আমাদের দুইটা কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি তিন
না
নাম উস্তাদ। আমাদের প্রথম কোশ্চেন রিয়াসাত ভাই করেছেন, রিয়াসাত ভাই ইংলিশে করেছেন, উনি বলছেন যারা যারা মানে কোরআন আয়াত উনি কোট করছেন, যে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে যে কেউ যদি ইয়ানি ইন্টারনেট মিনিং সারমর মধ্যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেন, তাহলে আল্লাহ তার কাছে কবুল করবে না। এইটা কি আপনার বিদাল মুকাফফারার জন্য কি অ্যাপ্লিকেবল নাকি আয়াত?
না, কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্বেষণ করে, তো এটা তার থেকে অবশ্যই কবুল করা হবে না এবং সে পরকালে হবে ক্ষতিগ্রস্ত। এখানে ওমাইনাবতাগি গায়রাল ইসলামি দীনা, দীন হিসাবে যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কিছুকে অন্বেষণ করে, অন্য কিছু খুঁজে, এটার মধ্যে বিদআতে মুকাফফিরা, বিদআতে মুকাফফিরা যেটা, এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ যে বিদআতে মুকাফফিরা করলো, সেও কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল, এবং ইসলাম থেকে বেরিয়ে যাওয়া তার মানে হচ্ছে যে এই বিদআত ইসলামের প্রদর্শিত পথ বা শরিয়তে ইসলামিয়াকে বাদ দিয়ে সে বিদআতের পথ অনুসরণ করছে এবং সেই বেদাত যদি মুকাফিরা হয় তাহলে বোঝা গেল যে সে ইসলামকে বাদ দিয়ে কুফুরের পথ অনুসরণ করছে, অন্বেষণ করছে, তাহলে অবশ্যই সে এই আয়াতের অন্তর্ভুক্ত। ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্ত। নতুবা এবং সাধারণত এটা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো পথ মত যদি কেউ অনুসরণ করে তাহলে সেও কিন্তু এই যে শুধুমাত্র এটা দিনের ক্ষেত্রে না, যেমন ইহুদি, ইহুদিজম, নাসারাজম, খ্রিস্টানিজম, এই যে এই এথিজম, এইগুলা যেভাবে গাইরাল ইসলামী দিনা, যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন পথ খুঁজে, যে পথটা কোরআন এবং সুন্না নির্দেশিত না, শরীয়তে ইসলামিয়া নির্দেশিত না, এর বাইরে যদি কোনো কিছুকে সে দিন হিসাবে গ্রহণ করে, ওমান ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান, এটাকেই যদি সে তার পথ বানিয়ে নেয়, এটাকেই যদি সে তার দিন হিসাবে কবুল করে নেয়, কেউ যদি মনে করে যে ডেমোক্রাতিয়াই হচ্ছে আমার দিন, এটাই হচ্ছে দিন, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই এই 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 আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং ইসলামের বাইরে কোনো বিষয়কে যদি কেউ তার দিন হিসাবে কবুল করে নেয় তাহলে সে অবশ্যই এই আয়াতের অন্তর্ভুক্ত। বিদআতে মুকাফিরাকে যদি কেউ তার দিন হিসাবে কবুল করে নেয়, একটা বিষয় হচ্ছে যে কেউ হয়তো একটা বিদআতে মুকাফিরা করছে, সেটা হয়তো সে তার অজ্ঞতার কারণে কিংবা না জানার কারণে, হ্যাঁ, সে হয়তো সেটা করে ফেলছে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভালো। তাহলে এই যে কথাটা, এটা হচ্ছে কি যে আমরা এই যে প্রথমে যেটা বললাম যে একজন উদ্দেশ্য ভালো কিন্তু কাজ যেটা করছে সেটা ভুল করছে, তাহলে সে সঠিক পথ থেকে কমপক্ষে ওই বিষয়ে সে কি হয়ে গেছে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন যদি সে এই যে ভুল অজ্ঞতার কারণে কিংবা যে কোনো কারণে এই ভুল যে পথটাকে সে গ্রহণ করছে এইটাকে যদি সে তার দিন হিসাবে মেনে নেয়, এটাকেই যদি মনে করে যে না এটাই হচ্ছে আমার দিন বা এটাই হচ্ছে আমি এই পথেই চলবো, সেটাকেই যদি সে তার চলার পথ, জীবনে চলার পথ হিসাবে ওইটাকেই গ্রহণ করে নেয়, তাহলে অবশ্যই সে এই আয়াতের অন্তর্ভুক্ত। ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ফালান ইউকবালা মিনহু, এটা তার থেকে কবুল করা হবে না। কিন্তু সে এটাকে দিন হিসাবে নেয়নি, এটাকে তার চলার পথ হিসাবে সে স্থায়ীভাবে এটাকে গ্রহণ করেনি, হয়তো কিছু সময়ের জন্য কিংবা হঠাৎ করে অজ্ঞতার কারণে বা না বুঝার কারণে কিংবা সত্যটা না পাওয়ার কারণে একজন লোক একটা বিদআতে মুকাফিরা করে ফেলছে। তার সামনে যখন ইসলামটাকে পেশ করা হবে যে না এই বিষয়ে এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে শরীয়তের নির্দেশনা, এই হচ্ছে কোরআন এবং সুন্নার নির্দেশ, তখন যদি সে এটাকে গ্রহণ করে নেয় তাহলে সে কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। কিন্তু তার সামনে যদি কোরআন এবং সুন্না দিয়ে যে এই বিষয়ে এটা হচ্ছে ইসলাম, ইসলাম এইটুকু বলছে, আর সে যদি বলে আনাদাল হক, সে সত্যের বিরোধিতা করে যে না আমার ওইগুলা দেখার ব্যাপার না, আমার আদর্শ, আমি এই আদর্শ নিয়ে আছি, এটাই আমার আদর্শ, এটাই হচ্ছে আমার চলার পথেও, এটাই হচ্ছে আমার পথ, এটাই আমার মত, তাহলে অবশ্যই সে এই আয়াতের অন্তর্ভুক্ত। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নাআম, বারাকাল্লাহু ফিকুম,
আহসানাল্লাহু ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খায়রান। আমাদের দ্বিতীয় কোশ্চেন আমাদেরই আসল ভাই করেছেন। বলা হয়েছে যে কোশ্চেনটা সারমর্ম হচ্ছে যে কোন ইনোভেটরের প্রতি যদি কাউকে ওয়ার্ন করা হয় তখন লোকজন বলে যে এটা করো না কারণ এটা গিবত করা হচ্ছে, তাহলে আমরা এই পরিস্থিতিতে কি করব এসব লোকদের সাথে?
কোনো ইনোভেটর সম্পর্কে যদি ওয়ার্ন করা হয় তাহলে লোকজন কি বলে যে এটা গিবত করা হচ্ছে? আসলে এই যে কথাটা যারা বলেন যে কোনো ইনোভেটরের প্রতি বিষয়ে যদি কাউকে ওয়ার্ন করা হয় তাহলে এটা গিবা, এটা এই কথাটা সাধারণভাবে বলা এটা ঠিক না। যারা বলেন যে এটা গীবা করা হচ্ছে, এই কথাটা যদি সাধারণভাবে ওনাদের এই কথাটা ঠিক না, কারণ অবশ্যই এর একটা ব্যাখ্যা আছে। ইনোভেটর সম্পর্কে ওয়ার্ন তো করতেই হবে, কারণ ইনোভেটর সম্পর্কে ওয়ার্ন করা যদি এটা গীবা হয় তাহলে মানুষকে তাহজির করা, সতর্ক করা, মানুষকে সাবধান করা, এটা কোন কোন ক্ষেত্রে হবে, কার ক্ষেত্রে হবে? বাতিল, বাতিলকে তো বাতিল বলতে হবে, হককে হকই বলতে হবে। বাতিল সম্পর্কে মানুষকে সাবধান এবং সতর্ক করতে হবে এবং হকের প্রতি মানুষকে ডাকতে হবে, এটাই হচ্ছে দিন। এখন যদি কোনো ইনোভেটর সম্পর্কে ওয়ার্ন করাকে গীবা বলা হয় তাহলে তো দিনের মধ্যে ইনজার, তাহজির, এই যে বিষয়গুলা, সতর্ক এবং সাবধান করার যে বিষয়গুলো, এগুলো তো আর থাকবে না। হ্যাঁ, তবে অবশ্যই আমি এই এই যে কথাটা বললাম যে সাধারণভাবে এই কথাটা বলা কোনোভাবেই ঠিক না, যারা এরকম বলেন তারা অবশ্যই ভুল করেন। তবে যারা তাহজির করবেন তাদেরকে অবশ্যই এই যে প্রিন্সিপল, যেটা এই প্রিন্সিপলটা খেয়াল রাখতে হবে যে আপনি তাহজির মানে সাধারণভাবে অফেনলি আপনি তাহজির করার আগে অবশ্যই দেখতে হবে যে এই লোকটা কোন ক্যাটাগরিতে পড়ে। যদি প্রথম ক্যাটাগরির লোক হয় তাহলে অবশ্যই আপনি তাকে কি করবেন, খুসুসিভাবে ব্যক্তিগতভাবে তাকে আপনি নসিহা দেবেন। আপনি প্রথমেই শুরুতেই একদম অফেনলি খোলাখুলি প্রকাশ্যে তার বিরুদ্ধে ওয়ার্ন করতে যাবেন না, যে এই প্রিন্সিপলটার আলোচনায় আজকে যে কথাগুলো আমি বললাম এইটা খেয়াল রাখবেন। আর যদি দেখা যায় যে না ওই লোকটা বিদআত তো করতেছে, আবার কি মানে সত্যটা তার সামনে আসতেছে, সত্যকে রিজেক্ট করতেছে, তার বাতিলের দিকে মানুষকে ডাকতেছে, তাহলে অবশ্যই ওয়াজিব হলো তার বিরুদ্ধে মানুষকে সতর্ক করা, অবশ্যই ওয়াজিব তার বিরুদ্ধে মানুষকে সতর্ক করা। তবে এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে রাদ, রুদুদ এই সবগুলার জন্যই একটা অথরিটি আছে এবং প্রত্যেকে তার লেভেল অনুযায়ী কাজ করবেন। আমাদের মধ্যে এই যে বর্তমান সময়ে বিশেষ করে আরেকটা ফিতনা বা এই যে সমস্যা, এটাকে ফিতনাও বলা যেতে পারে আর সমস্যা তো অবশ্যই। ফিতনা এর কারণ হলো যে এটা অনেক সময় মানে এই যে সত্য এবং মিথ্যাটাকে আসলে একদম মিশ্রিত করে ফেলে। তো রুদুদের জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে যে আমি যাকে রাদ করছি সে বিদআত করতেছে, ভালো কথা, মুবতাদে আনাদাল হক, তার বিরুদ্ধে রদ করা দরকার। আমি যাকে রদ করতেছি এই লোকটা কোন লেভেলের? যেমন একজন তালেবুল ইলম, একজন তালেবুল ইলম তার কোনো ত্রুটি বিচ্যুতি, তার থেকে কিছু কোনো ত্রুটি বিচ্যুতি হলো, তাহলে তাকে রদ করবেন আরেকজন তালেবুল ইলম, অ্যাটলিস্ট আরেকজন তালেবুল ইলম। একজন লেইম্যান তার সম্পর্কে মুখ বাড়াতে পারে না, জিব্বা লম্বা করতে পারে না, কারণ কি, সাধারণ একজন লোক যদি রদ করতে যায় তাহলে ওই রদ করতে যেয়ে দেখা যাবে সে আরো বড় সমস্যা কিছু বাধায় ফেলছে, কিংবা সে নিজে এমন কথা বলে ফেলছে যে কথাটা কিনা আমাদের মানহাজের মধ্যে নেই, আমাদের আকীদার মধ্যে নেই, আমাদের দিনের মধ্যে নেই, কিংবা রদ করতে যেয়ে সে এমন পন্থা অবলম্বন করে ফেলছে যে পন্থাটা মানহাজ সালাফের বিরোধী। অতএব প্রত্যেকে তার আমি আমার লেভেল দেখতে হবে যে আমি কোন লেভেলের। একজন আলেমে দিন সম্পর্কে আলেমে দিনকে রদ করার জন্য অবশ্যই সে দায়িত্ব হলো আরেকজন আলেমে দিনের। কিবারুল উলামা কারো যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেটা ওনারা খুসুসিভাবে রদ করুন, ব্যক্তিগতভাবে রদ লিখুন, কিংবা ওনাকে ব্যক্তিগতভাবে নসিহা দিন অথবা আমভাবে নসিহা দিন, সে কাজটা হচ্ছে কিবারুল উলামাদের, সেখানে সিগার তুল্লাবুল ইলম অথবা সিগারুল উলামা যারা, ওনাদের ওইখানে তাদের ইনভলভমেন্ট এটা শোভা পায় না এবং এটা ঠিক না। প্রত্যেকটা জিনিসেরই একটা লেভেল আছে, সেই লেভেল মেনটেন করতে হবে। এখন আমার মতো মিসকিন যদি কোনো আলেম সম্পর্কে কথা বলতে যায় তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা অশুভনীয় এবং এটা ঠিক না, আমি আমার লিমিট এক্সিট করে ফেললাম। একজন সাধারণ মানুষ দেখা গেল যে সে একটা ভুল করতেছে, একটা জাহেল সে ইনোভেটর, তার ইনভেনশন মানে ইনোভেশনের প্রতি সে মানুষকে আহ্বান করতেছে, তো তার সম্পর্কে যে সমস্ত যারা হয়তো সুন্না সম্পর্কে জানেন বা এই বিষয়টা যে বিদা এই বিষয়টা সেটা ওনারা হয়তো দলিল সহ জানেন, ওনারা সেটা রদ করতে পারেন। এর জন্য অবশ্যই প্রত্যেককে নিজের লেভেল মেনটেন করতে হবে। আমি আমার সীমা লিমিট এক্সিট করতে পারবো না, আমি যতটুকু ঠিক ততটুকু। একজন সাধারণ মানুষ, একজন তালিবুল ইলম, কোনো আলেম সম্পর্কে লম্বা কথা বলার অধিকার তার নেই। না, বারাকাল্লাহু ফিকুম।
জাযাকাল্লাহু খাইর আপনার ক্লারিফিকেশনের জন্য। উস্তাদ, আমাদের তৃতীয় কোশ্চেন। উস্তাদ, জাযাকাল্লাহু খাইর। আমাদের তৃতীয় কোশ্চেন হচ্ছে যে আমাদের এক ভাই করেছেন, উনি গেস্ট, ওনার নাম আমি জানি না, যে এ কোনো বক্তার ভুল ত্রুটি নিয়ে ভিডিও তৈরি করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া কি সুন্না, এটা কি সুন্না কি না?
যদি ওই বক্তার সাথে কোন ধরনের তাকে সংশোধন করার কোনো প্রয়াস ছাড়া, ওই বক্তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করার কোনো চেষ্টা ছাড়া, তার বক্তব্যগুলো ইউটিউবে ছাড়ার জন্য কন্ডিশন হলো তার নাম প্রকাশ না করে তার যে ভুল বক্তব্যগুলো, যে এই বক্তব্যগুলো এটা সঠিক না এবং সঠিক কি, সাথে সাথে সে বিষয়টা দলিল সহ প্রমাণ সহ তুলে ধরা, এটা করতে করা যাবে। কিন্তু তাকে না জানিয়ে বা তাকে সংশোধনের কোনো চেষ্টা না চালিয়েই আপনি ইউটিউবে তার বক্তব্যগুলো কিংবা যে কোনো যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যগুলো তুলে ধরে যে ফুলান এই কথা বলছেন, এগুলা বাতিল, এটা করার দরকার নেই, এর মধ্যে হিকমা নেই। আপনি চেষ্টা করেন ওই লোককে সংশোধনের জন্য, তাহলে তার সংশোধনই হয়তো তার মুখে থেকেই আসতে পারে ইনশাআল্লাহ, সে নিজেই হয়তো বলবে এবং সেটাই আমরা আশা করব। এবং সেই আশা নিয়েই, অবশ্যই সেই উত্তম আশা নিয়েই আপনারা সে কাজটুকু করবেন, যে ওনাকে ওনার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন যে ভাই আপনার থেকে এই কথাগুলো তো সঠিক হয়নি, এই হচ্ছে দলিল, কোরআন এইটুকু বলতেছে, সুন্না এইটুকু বলতেছে, আপনি বলছেন এইটুকু, এটা ঠিক হয়নি। আপনি তখন হয়তো এই লোকটা এবং ওনাকে বলেন যে আপনি মেহরবানি করে নিজেই এটার একটা ক্ল্যারিফিকেশন দেন বা আপনি এটা কী করে নেন যে এই বিষয়গুলো হয়তো বেখেয়ালবশত এটা ভুল হয়ে গেছে, তো ওই লোক সে নিজেই হয়তো নিজের ভুলটা স্বীকার করতে পারে। কিন্তু যদি সে স্বীকার না করে, তবে হ্যাঁ, এই কাজটা অবশ্যই করা যাবে যে তার যে ভুলগুলো সে প্রচার করতেছে সেই ভুলগুলোকে ভুল হিসাবে আখ্যায়িত করে মানুষকে জানিয়ে দেয় যে এই বিষয়গুলো ভুল এবং এই এই এর পরিপ্রেক্ষিতে সঠিক বিষয়গুলো হচ্ছে এই এই, কিন্তু সেখানে কে করছে কে করেনি সেটা করার দরকার নেই। কারণ দেখা যাবে যে এতে কি, এতে হয়তো আপনি একটা হিরো, একটা জিরোকে হিরো বানিয়ে ফেলছেন, একটা লোক হয়তো তাকে ওকে কেউ চেনেই না কিংবা ধরেন তার কথার কোনো মূল্যই নেই, আপনি এটা নিয়ে ইউটিউবে তার ভুলগুলো খুব, কারণ অনেকে চায় যে আমি একটা সমালোচনার পাত্র হই তাহলেই বাস ফেমাস হয়ে গেলাম, হ্যাঁ একদম স্টার বনে যেতে চায়, তো আমার কী প্রয়োজন আছে একটা জিরোকে হিরো বানানোর জন্য? আমার ভুলটাকে ভুল নির্ণয় করে আমরা বলে দিই যে এটা ভুল, এখন এটা যেই বলুক, ফুলান আলান আজকে বলুক না আরও 100 বছর পরেই বলুক, যেই বলবে এই বিষয়গুলো ভুল ভুল, বাস এটাই হচ্ছে উত্তম পথ। নতুবা এমন লোক আমি আমি আমা আমি নিজে জানি, এমন অনেককেই চিনি যে যারা চায় যে একটা কোনো কিছু ইস্যুকে ইস্যু করে আমার বিরুদ্ধে সমালোচনার ঝড় বসুক আসুক, আর বাস এক চান্সে সবাই আমাকে চিনে ফেলল যে সে কুখ্যাত হলো না বিখ্যাত হলো সেটা তার কোনো বিষয় না, তার একটা উদ্দেশ্য হলো যে একটা খ্যাতি পাওয়া, একটা প্রচার পাওয়া। এখন আপনি তাকে যাই বলেন, হ্যাঁ, তার কোনো অসুবিধা নেই, সে যদি কুখ্যাত হয় তাও তার আপত্তি নেই। তো এই খ্যাতি দেওয়ার তার কি দরকার আছে? আমাদের কাজ প্রথমত যে এই বিষয়গুলো, যেহেতু হয়তো কম হোক, দুইজন হোক, চারজন হোক, যদি তার এই বক্তব্যগুলো শুনে তারা বিভ্রান্ত হতে পারে, এই জন্য যে এই বিষয়গুলো ভুল, এটা ভুল এবং এগুলা বাতিল, সঠিক বিষয় হচ্ছে কোরআনে কারিমের বিষয়ে বলতেছে, এটাই হচ্ছে সঠিক, আমরা এটা এটা বলে দিই না। বারাকাল্লাহু ফিকুম।
আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমাদের সলিন ভাই করেছেন, উনি বলেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার, আমরা শিষ্য ভাইদের ভাইরা যারা যারা স্কলারদের আন্ডারে পড়াশোনা করেন এবং যারা যাদেরকে ও আফওয়ান, আমরা শিশু ভাইদেরকে কীভাবে উপদেশ দেবো বা নসিহা দিব সেইসব ব্যক্তিদের প্রতি যারা ওয়ান করব, যারা হয়তো বা যারা যাদেরকে স্কলাররা অলরেডি রাত করেছেন কিন্তু দেখা যাচ্ছে সেই ভাই তাও সেই ব্যক্তির সেই আলেমের সকল আলেমের কাছ থেকে ঋণ অর্জন করছেন, এটা কি সঠিক কিনা? বারাকাল্লাহ ফিক। How do we advise a brother who learns from an alim who has been warned about with evidence, but the brother still listens to that alim and takes deen knowledge from him? Barakallah.
Hafika barak. না, যে আলেম সম্পর্কে হয়তো কিবারুল উলামারা ওয়ার্ন করছেন, তো করার পরেও যদি কেউ ওনার থেকে নলেজ নেয়, এটা কোনো গুড সাইন না, এটা কোনোভাবেই গুড সাইন না। কারণ আমাদের উচিত যে যখন আমাদের মুত্তাকিন উলামায়ে কেরামদের থেকে কোনো নসিহা আসবে, সেই নসিহাকে মেনে নেয়া। উলামা এটা কোনো সাধারণ ওয়ার্ড না, আলেম এটা কোনো সাধারণ ওয়ার্ড না, আর এটা সাধারণ কোনো বিষয় না। উলামা ইকরাম, প্রকৃত উলামা ইকরাম, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষ থেকে যখন কোনো বিষয় আসে, তারা যখন কোনো বিষয়ে আপনাকে নিষেধ করবেন যে তুমি এটা করো না, তখন এটাকে ভায়োলেট করা, এটাকে ডিনাই করা, এটাকে অ্যাভয়েড করা, এটা কোনো তালিবুল ইলমের কাজ হতে পারে না। এখানে আমি অন্য কোন এক্সকিউজ যে না ওনার মধ্যে ভালো কিছু তো আছে, এটা ঠিক না। প্রত্যেক মন্দের মধ্যে তো ভালো কিছু আছে। ওলামায়ে কেরাম যখন কারো সম্পর্কে কিছু বলেন, তখন তারা কিন্তু হাওয়া থেকে বলেন না, এবং তাদের যে আমার না আমার মর্জি মতো হয়নি লোকটা, বাস আমি এর সম্পর্কে কি করে দিই, একে রদ করে দিই, এর বিরুদ্ধে তাহজির করি। ওলামারা তো হাওয়ার ইত্তেবা করেন না, ওনারা দলিলের ইত্তেবা করেন। সুতরাং ওনারা যখন কিছু বলেন, আমাদেরকে অবশ্যই এই এই আস্থাটুকু রাখতে হবে যে হাক্কানি উলামায়ে কেরাম, এবং বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, তারা যখন কিছু বলেন অবশ্যই এইগুলা দলিল ভিত্তিক, এবং ওনারা হাওয়া থেকে কিছু বলেন না। অতএব ওনাদের কথাকে মূল্যায়ন করা, এর প্রতি সম্মান দেখানো এবং এইগুলাকে মেনে চলা, এটাই হচ্ছে আমাদের কাজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সেই উলিল আমর কারা? এই উলুল আমরের একটা প্রকার হচ্ছে উলামায়ে কেরাম। তো এটা কোরআনে কারিমের নির্দেশ আছে, এখন যখন কিবারুল উলামা থেকে কারো সম্পর্কে, কোনো তালিবুল ইলম সম্পর্কে কিংবা অন্য কোনো আলেম সম্পর্কে, কোনো ইন্ডিভিজুয়াল সম্পর্কে যদি কোনো ওয়ার্ন আসে, তাহলে অবশ্যই সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। বাস, হ্যাঁ, ওনার মধ্যে ভালো কিছু, যার সম্পর্কে ওয়ার্ন করা হচ্ছে ওনার মধ্যে ভালো কিছু থাকতে পারে অবশ্যই, কারণ একেবারে বাজে কথা যারা বলে তাদের মধ্যেও ভালো কিছু থাকে, মন্দের মধ্যে ভালো কিছু থাকে। তা আমার ওই দিকে তাকানোর দরকার নেই। আমার ওনার সম্পর্কে ওলামায়ে কেরাম যা বলছেন এর বাইরেও আমার কিছু বলার দরকার নেই। অনেক সময় দেখা যায় যে ওলামায়ে কেরাম হয়তো একটু হালকা রদ করছেন, হ্যাঁ, হয়তো যেমন ওনারা কোনো কিছুকে একদম ধরেন, হয়তো যেটা আমাদের সমাজে একটা কি আছে না, যে মাকরুহে তানজিহি, হ্যাঁ, যে হালকা মাকরুহ একটা বিষয়, তো ওইটাকে ওইভাবেই রাখা দরকার। আপনি সেটাকে মাকরুহে তাহরিমের পর্যায়ে নিয়ে যান না। একটাকে ওনারা হয়তো বলছেন যে এটা মুবাহ, আপনি ওইটাকে হারাম করেন না। আবার ওলামায়ে কেরাম হয়তো কোনো বিষয়কে হারাম বলছেন, তো আপনি ওইটা বলেন যে না, এটা মুসলিহাতের কারণে এটা হয়তো জায়েজ, ওইটাও আপনার করার দরকার নেই। কিফ হাইসু ওয়াকাফাল কাউম, কাউম যেখানে যেখানে অবস্থান করছেন, যেখানে তারা ঠেকে গেছেন, আপনি ওই জায়গায় ওই জায়গাতেই থামেন। তারা যে জায়গাতে থামছেন আপনি ওই জায়গাতেই থামেন, এর থেকে আগেও যায়েন না, পিছনেও যায়েন না। ওলামায়ে কেরাম যেখানে যতটুকু বলছেন ঠিক ওই জায়গা থেকে আপনি ওই জায়গাতেই আপনি থেমে যান। অনেক সময় দেখা যায় যে কিছু এই যে অতি উৎসাহী কেউ আছে, যে হয়তো ওলামায়ে কেরাম কারো সম্পর্কে একটু বলছেন, মাশা আল্লাহ এটাকে একদম আপনার খুব আপনার কি লাগে আর কি, আরো অনেক কিছু এর সাথে সাজিয়ে গুজিয়ে তিলকে তাল বানিয়ে ফেলা হয়। এই এই মানসিকতাও কিন্তু আমাদের সালাফি দাবিদার অনেকদের অনেকের মধ্যে আছে। ওলামায়ে কেরাম হয়তো কোনো একজন সম্পর্কে, একজন তালিবুল ইলম বা একজন আলেম সম্পর্কে একটু কিছু বলছেন, সামান্য কিছু বলছেন, ওইটাকে একদম তালগুল পাখায় ফেলে এরা। হ্যাঁ, আবার দেখা যায় যে হয়তো কারো সম্পর্কে ওলামায়ে কেরাম বেশ শক্তভাবে রদ করছেন, না ওনার মধ্যে তো অনেক মাসালেহ আছে, ওনাকে ওনার মধ্যে এই ভালো আছে, ওনার সম্পর্কে ওই খুঁজে খুঁজে বের করা, উনি ফুলান আলেম, ওনার সম্পর্কে ভালো বলছেন, কিংবা ওনার এই কাজগুলো আছে, মানে সব কিছু এই যে এই শক্ত জিনিসটাকে হালকা করে ফেলার একটা মানসিকতা, কোনোটাই ঠিক না। কিফ হাইসু ওয়াকাফাল কওম, এই কারণেই আমাদের মানহাজ এবং মানহাজের উপরে এই যে ধরেন ওলামায়ে কেরামদের যে সমস্ত কিতাবগুলো আছে, এই বিষয়গুলো বিশেষ করে মতনগুলা, মূল টেক্সটগুলো আমাদের পড়া দরকার এবং স্মরণ রাখা দরকার। কিফ হাইসু ওয়াকাফাল কওম, এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই শারহ সুন্না এবং এর ব্যাখ্যাতে যা বলা হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে কওম থেমে গেছেন আমাদেরকে ওই জায়গাতেই থামা দরকার। ওলামায়ে কেরাম যেখানে গিয়ে স্টপ করছেন আমরা ওই জায়গাতেই স্টপ, এর আগেও যাব না, এর থেকে পিছনে যাওয়ার দরকার নেই। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে মানহাজ। অতএব যে মূল প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে যখন কিবারুল উলামা থেকে কোনো কারো সম্পর্কে, কোনো আলেম সম্পর্কে যদি ওয়ার্ন আসে, তাহলে আমাদের ওই জায়গাতেই স্টপ থাকা দরকার। এখানে অন্য কোনো এক্সকিউজ দেখিয়ে যে না আমি ওনার থেকে নিতে পারি, ওনার মধ্যে অনেক ভালো আছে, এই সমস্ত কথা এগুলো বলা ঠিক না। কারণ কোরআনে কেরিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নির্দেশ, অতি আল্লাহ ওয়া অতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই এই নির্দেশটা তো এই 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 বিষয়টাকে অন্তর্ভুক্ত রাখে। উলুল আমর, উলুল আমর মধ্যে যেভাবে হুকামরা অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে উলুল আমরের মধ্যে ওলামায়ে কেরামও কিন্তু অন্তর্ভুক্ত। সুতরাং উলুল আমরের অর্থাৎ ওলামায়ে কেরামের ইতাআত করা, সেটাও আমাদের জন্য আবশ্যকীয়, এই কথাটা খেয়াল রাখতে হবে। নাম বারাকাল্লাহ ফিকুম।
আমাদের সর্বশেষ কোশ্চেন, কোশ্চেনটা আমার কাছে খুব ভালো লাগছে, বারাকাল্লাহ ফিক। এই কোশ্চেনটা করেছেন আমাদের সাজিদ ভাই, সাজিদ কামাল ভাই, অ্যাকচুয়ালি মনে হয় কে
বলছে
না, খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে ইংলিশে আমি বাংলা সারমর্ম করছি ইনশাল্লাহ, সামরাই যে কিছু লোকরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমুল্লাহর সম্বন্ধে খারাপ খারাপ কথা তারা প্রপোগেট করছে, শুড উই ওয়ার্ন এগেইনস্ট দেম অ্যান্ড হাউ শুড উই ডু ইট?
আসলে এই যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা এই যে আল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সম্পর্কে এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আইম্মায়ে কেরাম উলামায়ে কেরাম সম্পর্কে কথাবার্তা মুবতাদিঈনরা ফিরকে দাল্লারা সবসময় এটা বলে আসছে, এবং এটা হয়তো সবসময় এই ধরনের কিছু লোক থাকবে যারা এদের বিরোধিতা করবে। কারণ বাতিল সবসময় হকের বিরোধিতা করে আসবে। এই ক্ষেত্রে আমাদের যে করণীয়, যেটা যে প্রথমত তারা কোন বিষয়ে, এই যে আমাদের ওলামায়ে কেরামদের আইম্মায়ে কেরামদের বিরোধিতা করে তাদেরকে গালিগালাজ করে সে বিষয়টা চিহ্নিত করা, এবং সে বিষয়ে মানুষকে আমাদের আইম্মায়ে কেরামরা ওলামায়ে কেরামরা যে কথাগুলো, যে আকীদা, যে মানহাজ অবলম্বন করতেন সেটা যে সত্য এবং সঠিক ছিল, এবং এর বিপরীত বিষয়গুলো এগুলো যে বাতিল, প্রথম কাজ হচ্ছে ওই বিষয়গুলো নিজে ভালো করে জানা এবং মানুষকে জানানো। কারণ সম্ভবত আমরা এই শরহ সুন্নাহর আলোচনায় আমরা এই এই বিষয়টা পেয়েছি, কিংবা ওই যে সম্ভবত হয়তো সাবাত আলাল মানহাজ হতে পারে, যে একাধিক কিতাবেই আমাদের ওলামায়ে কেরামদের কুতুব এবং রাসায়েল এই বিষয়গুলো আছে, যে আমরা কোনো ব্যক্তিকে যদি তার পক্ষ অবলম্বন করতে যাই তাহলে দেখা যাবে, কিংবা কোনো ব্যক্তিকে যদি আমরা রাদ করতে যাই, যে আমাদের মূল কি হয় যে এই লোকটাকে রাদ করা, তখন দেখা যাবে যে মূল বিষয়টা নিচে পড়ে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হককে সুপ্রতিষ্ঠিত করা। এই হক, এটা হয়তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুখে উচ্চারিত হতে পারে, সেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মুখে উচ্চারিত হতে পারে, সেটা যুগে যুগে যে উলামায়ে কেরামদের মুখেই এটা উচ্চারিত হোক না কেন, কার মুখে উচ্চারিত হয়েছে সেটা প্রথম কথা না, হকটা কি উচ্চারিত হয়েছে সেটাই মানুষকে বোঝানো এবং সত্যটা কি সেটা জানানো, এটাই রাখতে হবে কি আমাদের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে একদিক। দ্বিতীয় কথা হলো যে আমাদের টার্গেট, যখন আমরা কাউকে রাদ করি তখন ওই রদের পিছনে আমাদের উদ্দেশ্য এটা থাকবে না যে এই লোকটাকে কিভাবে একদম সমাচ্যুত করা যায়, কিংবা এই লোকটাকে কিভাবে একদম ডাউন করা যায়, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হবে এটা যে এই লোকটা তার যে বাতিলের যে প্রপাগান্ডা চালাচ্ছে ওইটাকে কিভাবে স্তব্ধ করা যায়, উদ্দেশ্য হতে হবে এটা। গুলুফি শখস না। তো আমরা যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আজকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে কেন আমরা ওনাকে ইমাম বলি, কেন ওনাকে মুজাদ্দিদ বলি, সেটা হচ্ছে ওনার যে অ্যাক্টিভিটিস, ওনার দাওয়াত হক হওয়ার কারণেই আজকে উনি আমাদের কাছে সমাদৃত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার দাওয়াতের কারণে, ওনার কার্যক্রমের কারণেই, হক অবলম্বন করার কারণেই আজকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম। অতএব আমাদের কাজ প্রথমত এটা রাখতে হবে যে হক যেটা আছে সেই হকটা মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরা, এবং এইটা কিভাবে এস্টাবলিশড হয়, মানুষ কিভাবে বাতিলকে বাতিল হিসাবে জানে, সত্যকে সত্য হিসাবে জানে, এটি উদ্দেশ্য। এটা না যে ওই লোকটাকে কি করে কিভাবে কোনোভাবে কিভাবে ডাউন করা যায়, সেটা যেন আমাদের উদ্দেশ্য না হয়। কারণ এতে করে দেখা যাবে কি যে আমরা হয়তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনাকে বলতেছি শেখুল ইসলাম, হ্যাঁ, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত জামায়াতের সকলেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে শাইখুল ইসলাম উপাধি দিচ্ছে, তো দেখা যাবে যে হয়তো আরেকটা লোক ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে ওনাকে প্রচণ্ডভাবে গালিগালাজ করতেছে। আপনি হয়তো একটা মুবতাদিকে আপনি বললেন যে তুমি মুবতাদি, বা এই লোকটা একেবারে তাকে তার সম্পর্কে আপনি খুব মন্দ কমেন্ট করলেন, তখন দেখা যাবে যে তার মুত্তাবিঈন যারা যারা তার সম্পর্কে গুলু করে তারা বলবে যে না 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 না, হয়তো যে উনি হচ্ছেন আমাদের এই জামানার শাইখুল ইসলাম। যেমন জাহিদ আল কাউসারি, এই জাহমিকে তারা এই যে আশআরি এবং মাতুরিদি মতবাদের লোকরা বলছে শাইখুল ইসলাম জাহিদ আল কাউসারিকে। এখন আমরা যদি বলি জাহিদ আল কাউসারি, এখন যদি জাহিদ আল কাউসারি ব্যক্তি যদি আমাদের মানে আমাদের রাদের মূল বিষয়বস্তু যদি জাহিদ আল কাউসারি হয়ে যায়, আর আমরা যতই বলবো যে জাহিদ আল কাউসারি জাহমি, জাহিদ আল কাউসারি মুআত্তিল, জাহিদ আল কাউসারি মুআউ্বিল, হ্যাঁ, তখন ততই তারা বলতে থাকবে জাহিদ আল কাউসারি শেখুল ইসলাম, এরপরে আল হুজ্জা, হ্যাঁ, আল ইমাম, এরপরে হয়তো এরপরে মুজাদ্দিদ, আরও অনেক কিছু, এই একটার পরে একটা মানে তারা গুলো শুরু করে দেবে। আমাদের কথা হলো সে জাহিদ আল কাউসারি হোক আর যেই হোক, সে তার বাতিল যেটা বলছে সেই বাতিলকে বাতিল হিসাবে প্রমাণিত করা, এটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা যে ওই লোকটা যদি মুআনিদুল হক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র তার সম্পর্কে মানুষকে জানাবো যে এই কথাগুলো এই লোকটা বলছেন, সুতরাং ওনার কথাবার্তা থেকে আপনারা সাবধান, বাস এইটুকুই। অর্থাৎ রদের ক্ষেত্রে আমাদের রদের ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না, ব্যক্তি যেন আমাদের রদের মূল বিষয় না হয়, বাতিলটাই আমাদের রদের মূল বিষয় থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই এর অর্থ এইটুকু না যে শুধুমাত্র বাতিল নিয়ে আমরা কথা বলবো, যদি ওই বাতিল যার মুখে উচ্চারিত হবে সে যদি মুআনিদ লিল হক হয় তাহলে অবশ্যই, এবং সে যদি তার বাতিলের দিকে মানুষকে আহ্বান করতে থাকে, যেমন জাহিদ আল কাউসারি, এই জাহিদ আল কাউসারি সে উনি নিজে শুধু এই যে জাহমি আকিদা অবলম্বন করেনি বরঞ্চ তার এই আকিদা স্প্রেড করছে, সুতরাং আমাদেরকে অবশ্যই মানব সবাইকে জানাতে হবে যে এই জাহিদ আল কাউসারি উনি কী ছিলেন, উনি কে ছিলেন, তার আকিদা কী, যাতে করে মানুষ তার যে সমস্ত কুতুবাত, তার যারা সাইল, হ্যাঁ, এইগুলো আছে, এগুলা থেকে এগুলা এগুলার পঠন পাঠন থেকে যেন দূরে থাকে। বাস না, বারাকাল্লাহু ফিকুম।
আমাদের এক ভাই কামরুল হাসান ভাই উনি একটা কোশ্চেন করছেন, খুবই সুন্দর, আপনার সময় থাকলে আমি কোশ্চেনটা করতে পারি। আমি এখানে কোশ্চেনে লেখা নাই, আমি ধরে নিলাম যে আলেমারা রাত করে, এবং আমরা কিভাবে সেই ভাইকে বুঝাবো প্রথম থেকে, এবং মানে ওয়েটা কি, কারণ যাতে সে গ্রহণ করতে পারে, কারণ এই ব্যক্তি যে সে আলেমের প্রতি তার ভালোবাসা আছে সব, তো আমরা কিভাবে তাকে হিকমার সাথে বোঝাবো।
ওয়ালাইকুম বারাকাল্লাহ। আসলে আমাদের যে দাওয়া বা নাসিহার যে মূলনীতিগুলো সেগুলো তো কোরআনে কেরিম এবং সুন্নার মধ্যে সেগুলো বিবৃত আছে, উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সেটা আপনার কোনো 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 ভাই হোক কিংবা অন্য যে কেউ হোক, কোনো মুসলমানকে যখন আপনি বুঝাবেন, তাকে যখন দিনের দিকে আল্লাহর পথে ডাকবেন, উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার সাথে প্রজ্ঞার সাথে ডাকেন, মাউইজাতিল ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর সদুপদেশের মাধ্যমে তাকে ডাকেন, হ্যাঁ, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তার সাথে আপনি যদি মুজাদালা করেন তাহলে সুন্দর উত্তম পন্থায় সেটা করবেন। তো এই হচ্ছে আসলে দাওয়াতের মূলনীতি। এবং দ্বিতীয় কথা হলো যে তার সাথে বিরিফক বিল্লিন নম্র ভদ্রভাবে তাকে বিষয়গুলো বুঝান, আর তাকে স্মরণ করিয়ে দিন এই যে কোরআনে কেরিমের এই আয়াতগুলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উলুল আমর আমারদের আনুগত্য করার নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলো ওনার সামনে তুলে ধরা, এবং তাকে এই জিনিসটা বোঝানো যে আমাদের এই যে বললেন যে হয়তো ওই আলেমের প্রতি একটা সফটনেস থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু মানবিকভাবে, মানবিকভাবে একজন মানুষ হিসাবে যেমন একজন বাবার তার ছেলের প্রতি সফটনেস থাকে, ছেলের বাবার প্রতি সফটনেস থাকে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে এই সফটনেসটা এটা গ্রহণযোগ্য না। আমাদের ওয়ালা বারা মহাব্বা বোস, হ্যাঁ, ভালোবাসা ঘৃণা এই সব কিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেখানে বিষয়টি দিনের, হয়তো ব্যক্তি হিসাবে একজন আলেমের প্রতি আমার কি থাকতে পারে, ব্যক্তি হিসাবে একজন আলেমের প্রতি আমার সফটনেস ভালোবাসা থাকতে পারে, এটা আমার মানবিক দুর্বলতা, কিন্তু যখন তার সাথে আমার বিষয়টা হবে শরিয়ার, শরিয়তের কোনো বিষয়ে, তখন সেখানে এই সফটনেসটাকে আমার পিছনে ফেলে দিতে হবে, এই বিষয়টা তাকে বুঝাতে হবে। যেমন দেখেন আপনারা, এই আমি আমি একটা খবর পড়লাম, মনে হয় পেপারেই দেখলাম নাকি, আল্লাহ আলাম, যে এই কয়েকদিন আগের যে বিষয়টা, যে আমেরিকা এবং ওই চীনের যে বিষয়ে, 12 নটিক্যালের ভিতরে যখন চীন সাগরের খিতে চলে আসলো আমেরিকান যুদ্ধ জাহাজ, তো ওইদিকে এদেরকে তাড়া করলো চীনের রণতরী, কিন্তু একদিকে তাড়া করতেছে, ওইদিকে আবার ফোন করে জিজ্ঞেস করতেছে যে এই তোমরা কি খাচ্ছ, হ্যাঁ তোমরা কেমন আছো বন্ধু। আবার আমেরিকার যে এই যে নৌ কমান্ডার, হ্যাঁ, চীনাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে যে চীনা যে তোমরা কি খাচ্ছ এখন, যে আমরা পিজা খাচ্ছি, হ্যাঁ ওইদিকে তাড়া করতেছে ঠিকই, যে আমাদের তোমরা কেন আসছো এখানে, তোমরা কেন আমাদের এই মানে সমুদ্র সীমার ভিতরে ঢুকলা, রণতরে নিয়ে তাড়া করতেছে। আর ওইদিকে তাদের যে মানবিক যে কি যেটা, শেষ পর্যন্ত দেখলাম যে ওই কি করছে আমেরিকান রণতরীর যে নৌ কমান্ডার, সে বলছে ওই যে যাওয়ার সময় ওদেরকে তাদের সমুদ্র সীমার বাইরে পর্যন্ত তাড়া করে নিয়ে গেছে চীনা রণতরী, তো অনেক দূর যাওয়ার পরে বললো যে বন্ধু আর তোমাদের পিছনে সময় দিতে পারতেছি না, এবার আমরা যাচ্ছি, আবার দেখা হবে। তো আমেরিকান নৌ কমান্ডার বলতেছে যে এখানে সব কিছুর পরে তো আমরা মানুষ, আমাদের পারিবারিক জীবন আছে, আমাদের একটা মন আছে, সুতরাং আমরা ওইটা তো কি করতে পারি না, ওইটাকে আমরা বাদ দিতে পারি না, কিন্তু পেশাদারিত্বের কারণে অবশ্যই আমাদের যেতে হয়েছে তাদের মুখোমুখি, এবং ওই সময়ে যদি আমাদের মানে গোলাগুলির অর্ডার আসতো আমাদের সেটা করতে হতো। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন যে এখানে কি বিষয়টা, যে ওইদিকে একজনে আরেকজনের খোঁজখবর নিচ্ছে, কি খাওয়া হচ্ছে, পিজা খাওয়া হচ্ছে, এই খাওয়া হচ্ছে, সবকে কেমন আছো তোমরা, তোমরা এখন কি করছো, হ্যাঁ এই যে মানবিক সৌজন্যতা যেটা, সেটা তারা দেখাচ্ছে। আবার ওইদিকে কি বলছে, যে পেশাদারিত্বের কারণে আমার যে পেশা, সেটা ওই মুহূর্তে প্রয়োজন হলে যে অর্ডার আসলেই কিন্তু আমরা তখন কিন্তু একজন আরেকজনকে গুলি করতাম, ওইখানে কিন্তু কোনো আপোষ নেই। তো এই বিষয়গুলো আমাদের এখওয়ানদেরকে, যে যদি দুনিয়ার বিষয়ে এত বন্ধুত্ব, একজন কমান্ডারের সাথে আরেকজনের আরেকজন আরেক দেশের কমান্ডারের তার ব্যক্তিগত অনেক গভীর বন্ধুত্ব থাকে, তাদের কিন্তু একটা যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, কিন্তু দেখা যায় যে যুদ্ধক্ষেত্রে কেউ কাউকে চিনতেছে না। তো আমরা আমাদের দিনের ক্ষেত্রে অবশ্যই মানুষ হিসাবে কারোর প্রতি আমার সফটনেস থাকতে পারে, কোনো আলেমের প্রতি, কোনো তালেবুল ইলমের প্রতি আমার সফটনেস থাকতে পারে, কিন্তু যখন হবে আমার দিনের বিষয়, এই পেশাদারিত্বে আমি কিন্তু আমি কাউকে ছাড় দিতে পারি না, এটাও খেয়াল রাখতে হবে, এটা আমার দিনের বিষয়। কারণ আমাদের দিনের কি হচ্ছে অন্যতম মূলনীতি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি সেটা হবে আল্লাহর জন্য। বাস এই বিষয়গুলা যদি আমরা এই সমস্ত এই সকল ভাইদের যদি আমরা বুঝাই, ইনশাআল্লাহ আশা করি যে অবশ্যই তারা বিষয়টা বুঝবেন এবং তারা সত্যের দিকে অবশ্যই ফিরে আসবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম জামিয়া।
আহসান আল্লাহ ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ আমাদের এই মুহূর্তে কোনো আর কোনো কোশ্চেন নাই।
জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।